ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসম। ব্রিটেনের কিছু কিছু এলাকায় ভিন্নরূপী আগ্রাসী করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় যে বর্ধিত উত্তেজনা তার জেরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কতগুলো দেশ ব্রিটেন থেকে বিমান উড়ান নিষিদ্ধ করেছে। ইতালির পররাষ্ট্র দপ্তর রবিবার জানায় রোমেও ওই একই ধরনের ভিন্নরূপী ভাইরাসের সন্ধান পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ডেনমার্কে 9 জন এবং নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় 1 জন করে অজানা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা নতুন আবিষ্কৃত ভ্যাকসিন এই ভিন্নরূপী ভাইরাসের প্রতিরোধী কিনা তা যাচাই করে দেখছেন। 13 ডিসেম্বর দক্ষিণাঞ্চল ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে এটিকে শনাক্ত করা হয়। প্রাথমিক বিশ্লেষণে সরকারি বিজ্ঞানীরা এটির দ্রুত বিস্তারের কথা জানান। তবে এই ভাইরাসের বিরুদ্ধে নতুন ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও কোনো নেতিবাচক ফলাফল পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডন এবং দক্ষিণ পূর্বাঞ্চল ইংল্যান্ডে লকডাউন জারি করে জনগণকে ঘরে থাকবার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, আগে পরিকল্পিত ক্রিসমাস এবার হয়তোবা পালন করা সম্ভব হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পরিচালিত কোভ্যাক্স কর্মসূচি 2021 সালে 190টি দেশে সুষম ভ্যাকসিন বিতরণের জন্য 200 কোটি ভ্যাকসিন নিশ্চিত করবে। ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানগুলি জানায় 2021 সালের প্রথম 4 মাসে এই কর্মসূচি গ্রহণ করা হবে। এই কর্মসূচির আওতায় কোভ্যাক্স নিম্ন এবং মধ্যবিত্ত দেশগুলির জন্য 103 কোটি ভ্যাকসিন সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রতীক্ষার পর দ্বিতীয় বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডেনা জরুরি অনুমোদন পেয়ে তাদের সরবরাহ ও বিলি বণ্টন শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় 3,500টি কেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। সোমবার থেকেই তাদের টিকা কর্মসূচি শুরু হবে। ট্রাম্প প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিডের প্রধান মনসেফ স্লাওয়ি সিএনএন মাধ্যমকে জানান, এই ভ্যাকসিনটি ব্যবহার ও বিতরণ অপেক্ষাকৃতভাবে সহজ, কারণ ফাইজার ভ্যাকসিনের মতো এটিকে এতটা তাপমাত্রার নিচে সংরক্ষণের প্রয়োজন পড়ে না। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ প্রশাসন শুক্রবার জরুরি ব্যবহারের জন্য মডেনা ভ্যাকসিনের ব্যবহার অনুমোদন করে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
বাংলাদেশে গত 24 ঘন্টায় আরো 32 জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন আরো 1,470 জন। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যপূর্ণ করোনা ভাইরাসের বিস্তারের কারণে বাংলাদেশেও আতঙ্ক তৈরি হয়েছে। ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ চালু রাখা হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরব স্থল, জল ও আকাশপথে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার ঘিরে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি নিষেধাজ্ঞার কারণে 21 ডিসেম্বর থেকে 1 সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার বিমানের তরফে এই তথ্য যাত্রীদের জানিয়ে দেওয়া হয়। ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। করোনা পরিস্থিতি ও সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে সোমবার আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহারসহ আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক মন্ত্রিসভাকে জানিয়েছেন, প্রথম দফা জানুয়ারি ফেব্রুয়ারিতে ভারত থেকে করোনা ভাইরাসের 3 কোটি ডোজ টিকা আসবে। আগামী বছরের জুনের মধ্যে কোভ্যাক্সের আওতায় আরও 6 কোটি ডোজ টিকা পাওয়া যাবে। এই টিকা বিতরণের জন্য সারা দেশে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। টিকাদান কর্মসূচিতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা যায় কিনা এ নিয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য সারা দেশে 6,000 কেন্দ্রের তালিকা করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে সর্বসাধারণকে টিকা দেওয়া হবে। ওদিকে সরকারি হিসাবে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আরও 32 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1470 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চব্বিশ ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 9.38%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,02,183 জন, মৃত্যু হয়েছে 7,312 জনের। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ব্রিটেনে ভিন্নরূপে এক ভাইরাসের সংক্রমণের কারণে ব্রিটেন থেকে ভারতে সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। বিস্তারিত রিপোর্টটি শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর কাছে।
ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন একটি প্রতিরূপ থেকে সংক্রমণ হু হু করে বেড়ে চলায় আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে ব্রিটেন এবং ব্রিটেন থেকে ভারত সমস্ত উড়ান বন্ধ রাখা হয়েছে। ভারতের বিমানমন্ত্রক আজ জানিয়েছে বুধবার মাঝরাত থেকে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে কার্যকর হবে। তার আগে পর্যন্ত ব্রিটেন থেকে যেসব যাত্রী ভারতে এসে নামবেন তা যে বিমানবন্দরেই হোক না কেন সেখানে তাদের করোনা পরীক্ষা দিতে হবে, তাতে নেগেটিভ হলে তবেই দেশের ভেতরে ঢোকার ছাড়পত্র মিলবে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ এক বার্তায় বলেছেন ব্রিটেনের নতুন করোনা সংক্রমণ নিয়ে এদেশে এখনও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব দিক থেকে সতর্ক রয়েছে, সাবধানতা অবলম্বন করছে। তবে ব্রিটেনের এই অস্বাভাবিক সংক্রমণ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে, যার জেরে হু হু করে শেয়ারের দাম পড়ছে। আজ ভারতেও শেয়ারের দাম এক ধাক্কায় 1,000 পয়েন্টের ওপর পড়ে গিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র কংগ্রেসে অবশেষে শনিবার প্রায় $1,00,000 কোভিড-19 অর্থনৈতিক সহায়তা প্যাকেজ চুক্তি স্বাক্ষরের কথা জানানো হল, যা এখন ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও লোকজনদের দীর্ঘ প্রতীক্ষিত সহায়তা নিশ্চিত করবে এবং দেশের জরুরি ভ্যাকসিন সরবরাহে অর্থ যোগান দিতে পারবে। এই সহায়তা প্যাকেজের আওতায় যারা চাকুরি হারিয়েছেন তাদেরকে প্রতি সপ্তাহে $300 অস্থায়ী সহায়তা এবং প্রতিটি আমেরিকানদের $600 সরাসরি উদ্দীপনা সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এজেন্সিতে সরবরাহকৃত চীনের টেলিযোগাযোগ যন্ত্রপাতি অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা $190 কোটি অনুমোদন করার কথা জানান। এই নেটওয়ার্ক ব্যবস্থা জাতীয় হুমকি স্বরূপ হওয়াতে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানানো হয়। দ্য ফেডারেল কমিউনিকেশনস কমিশন জুন মাসে জানায় যে সরকারিভাবে চীনের হুয়াওয়ে টেকনোলজিস এবং ZTE কর্পোরেশনকে নিরাপত্তার ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হচ্ছে। বেলারুসের মানবাধিকার গ্রুপ ভায়াসনা রবিবার জানায় স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভরত কয়েক ডজন প্রতিবাদকারীকে নিরাপত্তা বাহিনী আটক করেছে। সংস্থাটি জানায় রাজধানী মিঙ্কস ও বেরিসায়ু, হোমেল, হ্রদনা এবং সারিহর্সকে অন্তত 42 জনকে আটক করা হয়েছে। রাজধানীতে মার্চ র্যালিতে প্রতিবাদকারীরা বিরোধী দলীয় লাল ও সাদা পতাকা বহন করছিলেন। আগস্ট মাসের শুরু থেকে বেলারুসে স্বৈরশাসক লুকাশেঙ্কোর জালিয়াতি নির্বাচন এবং তাঁর পদত্যাগের দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। এবং জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার দপ্তর থেকে থাইল্যান্ডে ভাষা প্রকাশ ও সমাবেশের বিরুদ্ধে বর্ধিত দমন অভিযানে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ 2020 সালে 2 ধাপ এগিয়েছে বলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP-র প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটি আন্তর্জাতিকভাবে উন্মোচনের 6 দিন পর সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করল UNDP। প্রতিবেদনে বলা হয়, মানব সম্পদ উন্নয়ন সূচকে 2019 সালের চেয়ে বাংলাদেশ 2020 সালে 2 ধাপ এগিয়ে বিশ্বের 185টি দেশের মধ্যে 133তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়, সূচকে ভারত ও পাকিস্তান 2 ধাপ করে পিছিয়ে যথাক্রমে 131তম এবং 154তম স্থানে অবস্থান করছে। এতে বলা হয়, পরিবেশের প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচকে এবছর আরো 9 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এতে আরো বলা হয়েছে, করোনা মহামারী সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সংকট হিসেবে আবির্ভূত হলেও পরিবেশের উপর মানুষের ক্রমাগত অভিঘাত বন্ধ না হলে ভবিষ্যতেও মানব জাতিকে এর চেয়ে বড় সংকটের মুখোমুখি হতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ মোটা দাগে এগিয়ে চলেছে।
যতটা আশা করেছিলাম অতটা ভালো করতে পারিনি, এটা অন্যায় কিছু নয়, এটা হয় সকলের ক্ষেত্রেই হয়। মোটা দাগে সার্বিক ভাবে যে আমরা ভালো করেছি এটা এখন স্বীকৃত, এটা নিয়ে আর কারো মনে কোনো সংশয় সন্দেহ নেই সারা বিশ্বেই। আমাদের এখানে হয়তো কারো কারো মনে বিশেষ সন্দেহ বা সংশয় আছে, সেগুলো নিয়ে আমরা চিন্তিত নই। আমরা শেষ কথা হলে আমাদেরকে আমাদের কাজটা করে যেতে হবে।
বাংলাদেশে UNDP এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে যেতে হবে অনেক দূর এবং একই সাথে বিদ্যমান বৈষম্যকেও কমাতে হবে।
বৈষম্য যেটা বাড়ছে ওটা বাড়তে দেওয়া উচিত নয়, ওটা কিন্তু অনেক মানে সামাজিক ভাবে ক্ষতি করতে পারে।
UNDP-র প্রতিবেদনে 2019 সালে বাংলাদেশের মানব সম্পদ সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড় মানের চেয়ে বেশি ছিল বলে উল্লেখ করে বলা হয়, 1990 সাল থেকে 2019 সাল পর্যন্ত 30 বছরে এই সূচকে বাংলাদেশ 60.4% এগিয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
বাসাঞ্চরে রোহিঙ্গারা জীবিকায়নের সাথে সম্পৃক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চলছে কৃষি, মৎস্য, গবাদি পশু ও হাঁস মুরগি পালন সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর প্রক্রিয়া। এসব খবর মোবাইল ফোনে কক্সবাজারের ক্যাম্পে থাকা স্বজনদের জানাচ্ছেন রোহিঙ্গারা।
ঢাকা কেমন আসল ইজ্জত বলি খুব সুবিধাভাবে আর দাসে জীবন হারা পেতাম, আর হানা ভিনা খুব ভালো গরুদের তাহলে আর থা তো গোড়া ফো আসাল্লা বলি আছে, কালাইবার ব্যবস্থা খুব ভালো আছে, তো হিন্দুলা হই দিয়া
তই মানি নারা এমনি রাবত্তা আছি, মানি বালা আছি, তই মানি থরাতে বালা লাগে, মানি এড়ে আজকে এড়ে বালা লাগে, তই মানি নিখে হই দিয়া।
শুনছিলেন কয়েকজন রোহিঙ্গার বক্তব্য। সাগর থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কেউ কেউ ক্যাম্পে ফিরতে আগ্রহী। আবার উন্নত জীবন আর শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্যাম্প থেকে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন বাসাঞ্চরে স্থানান্তর হওয়ার।
বাসাঞ্চরে গিয়ে তারা খুশি, তারা আমরা তাদেরকে তাদের কক্ষ বুঝিয়ে দিয়েছি, তাদের কক্ষে তারা অবস্থান করছে, অন্যান্য সামগ্রীও বুঝিয়ে দিয়েছি, আর বিশেষ করে এই থাকার জায়গা যেহেতু এখানকার চেয়ে ভালো, তারা থাকার জায়গা পেয়ে আনন্দিত, আর বাচ্চারা আনন্দিত যে তারা হাঁটাহাঁটি মুভমেন্টের জায়গা পেয়েছে।
বলছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা। নতুন বছরের শুরুতেই রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি বাসাঞ্চরে যেতে প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন, এতে প্রত্যাবাসন প্রক্রিয়া যেন গুরুত্ব না হারায়। বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে চান রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংক ঋণ প্রাপ্তির বাধা ও এর নিরসনের উপায় ও এসএমই কার্ডের উদ্বোধন করা হয়। এ সময় এসএমই এর ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে উত্তরণের টিম লিডার মোহাম্মদ কামরুজ্জামান বাবু বিস্তারিত তুলে ধরেন।
ব্যাংক লোন নিতে গেলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে একটি বড় শর্ত হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা। সেই ট্রেড লাইসেন্স কিন্তু খুব জটিল কোনো বিষয় না, আপনি যদি চেষ্টা করেন বাংলাদেশের পৌরসভায় গিয়ে আমরা ট্রেড লাইসেন্স করতে পারি, মিউনিসিপ্যালিটিতে করতে পারি, এটি একটি খুব সহজ পদ্ধতি এবং বাংলাদেশ গভর্নমেন্টের অনেক আপনার নীতি পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে এখন কিন্তু কোলেটারাল ফ্রি লোন পাওয়া যায়, এবং বিশেষ করে উইমেন যারা আপনার উইমেন এন্টারপ্রেনারশিপ তাদের জন্য 24 লক্ষ 25 লক্ষ টাকা পর্যন্ত কোলাটারাল ফিল্ড লোন আছে। আমাদের এই প্রজেক্টটি একটি ইন্টারিম আপনার এই যারা 1 বছর 2 বছরের ট্র্যাক রেকর্ড আছে তাদেরকেই আসলে আমরা ফোকাস করছি।
বাংলাদেশে বর্তমানে 80 লাখ উদ্যোক্তার মধ্যে মাত্র 30% ঋণ সুবিধা পেয়ে থাকেন। এনআরবি ব্যাংক ও অরোরা অ্যান্ড কোং ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিকভাবে এসএমই কার্ড উদ্বোধন করেন। এ সময় এনআরবি ব্যাংকের ডিএমডি খোরশেদ আলম ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
SMEs are mainly small entrepreneurs. তাদের যেহেতু ট্রেড লাইসেন্স থাকে না, ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন হয় না, থাকলেও ইন্ডিভিজুয়াল লেভেলে ইন্ডিভিজুয়াল নামে অনেকেই করে, ল্যাক অফ বিজনেস প্ল্যান এন্ড ফিনান্সিয়াল প্রজেকশনস। স্মল এন্টারপ্রিনিয়ার্স আর লেস এডুকেটেড। আমরা যখন ব্যাংকিং থেকে ফাইন্যান্স করতে যাই তখন দেখা যায় যে যদি বলি যে তোমার DOE সার্টিফিকেট আছে কিনা, অনেক সময় এক্সরে মেশিনের জন্য অ্যাটমিক এনার্জির পারমিশন দরকার, হসপিটাল করলে আবার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সার্টিফিকেট দরকার, এগুলো তাদের আসলে নলেজে নাই।
এনআরবি ব্যাংক ও অরোরা এবং প্রিজম বাংলাদেশের মাধ্যমে 70% সুবিধা বঞ্চিত ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাগণ সরাসরি ব্যাংকের মাধ্যমে সরকার নির্ধারিত হারে ঋণ সুবিধা পাবে। ন্যাসরিন হুদা বিথি, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
কোভিড 19-এর প্রকোপ বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো কোনো অঙ্গরাজ্যে বৃদ্ধিও পাচ্ছে, তো এই আশা এবং আশঙ্কার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছেন আজকে আমাদের সঙ্গে নিউ ইয়র্কের স্টোনি ব্রুক থেকে ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিশনার ডক্টর ফেরদৌসী শিল্পী। ডক্টর ফেরদৌসী শিল্পী, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ ডক্টর।
প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই করোনা ভাইরাস প্রকোপ আপনার কি মনে হচ্ছে এখন বাড়ছে? আপনি নিজে এটি চেম্বারের চিকিৎসক এবং আপনি ব্যাপারে অত্যন্ত সচেতন, তো এখন কি করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে নাকি কমছে ঠিক নিউ ইয়র্কে?
ধন্যবাদ। নিউ ইয়র্কে সেকেন্ড ওয়েভটা এসছে, তবে সেকেন্ড ওয়েভের প্রকোপটা কোথাও কোথাও প্রথম ওয়েভের কাছাকাছি। তবে আমি যেখানে প্র্যাকটিস করছি লং আইল্যান্ডে, এখানে হসপিটালাইজেশনের রেট যদি ধরি, আগে যেখানে 400 হসপিটালাইজেশন হতো এখন সেখানে 80 থেকে 100, 120, এবং এটা শুরু হয়েছে থ্যাংকসগিভিং এর পর থেকে। এর আগে বেশ নর্মালের কাছাকাছি ছিল, এখন রাইট নাও দ্য ইনফেকশন রেট অলসো লাইক 5.23% সামথিং লাইক দ্যাট, সো ইটস কোয়াইট হাই। এবং আমি দেখছি যে যদিও হসপিটালাইজেশনের রেট কম, তবে অনেক মানুষ এখন ইনফেক্টেড এবং তাদেরকে যেহেতু আমাদের ট্রিটমেন্টটা ইম্প্রুভ করেছে গত কয়েক মাসে, এর কারণে অনেক অনেক পেশেন্টরা আউট পেশেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে।
আপনার কি মনে হয় যে এই যে সামনে দুটি উৎসব আসছে, ক্রিসমাস এই সপ্তাহতেই শেষের দিকে আর এরপরে আসবে নিউ ইয়ার্স ডে, তো একে কেন্দ্র করে সাধারণত সবাই উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করে, এই সময়টা কি বিপজ্জনক করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে?
আমার ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আমার আশঙ্কা যে এই প্রকোপটা বাড়বে, আই উইশ দ্যাট ইট ডিডন্ট হ্যাপেন। শত বছর আগে যে আর একটা প্যান্ডেমিক এসেছিল, সেখানকার স্টোরিটা একই ছিল যে এই ক্রিসমাস থ্যাংকসগিভিং এর সময়টাতে এসে স্পাইক করেছে। এবং আমি যেটা দেখছি, আমাদেরকে তো যথেষ্ট অ্যালার্ট করা হয়েছে যে এটা হতে পারে, তারপরও ছোট ছোট গ্যাদারিং গুলো থেকেই ইনফেকশনটা ছড়াচ্ছে। এবং আমি দেখছি যে ঠিক থ্যাংকসগিভিং এর এক সপ্তাহ, ঠিক 4-5 দিন, এক সপ্তাহ পর থেকে স্পাইকটা শুরু হয়েছে এবং ইটস স্টিল গোয়িং অন। এবং এখন হয়তো 15-20% একটু কম, কিন্তু এই সামনের সপ্তাহে থ্যাংকসগিভিং, তারপর সপ্তাহে নিউ ইয়ার্স, ক্রিসমাস এবং নিউ ইয়ার্স, এই প্রকোপটা, আমার বদ্ধ ধারণা প্রকোপটা বাড়বে এবং এটার এফেক্টটা মিড জানুয়ারি থেকে লেট জানুয়ারি পর্যন্ত আমরা পাবো, অনেক অনেক সিক পেশেন্ট আমি এক্সপেক্ট করছি।
আমরা এটাও লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্রের কোন কোন অঙ্গরাজ্যে, যেটা আমি গোড়াতে বলছিলাম, যেমন ক্যালিফোর্নিয়া, টেক্সাস কিংবা মিডওয়েস্টের কোন কোন অঙ্গরাজ্যে এর প্রকোপটা অনেকখানি বেড়ে গেছে। তো আপনি কি মনে করেন যে মাঝে মাঝে এরকম ঘটনাই ঘটবে, অর্থাৎ COVID-19 বারবার ফিরে আসবে?
এটা কিছু কিছু স্পাইক হবে, তবে এটা কি পার্মানেন্ট মানে ক্রনিক হয়ে যাবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না। আমি আশা করি যে সবাই অনেকটা সাবধান হবে, এবং আমরা যে 100 বছর আগে যে লাস্ট যে প্যান্ডেমিকটা ছিল, যেটা সাইন্টিফিক্যালি স্টাডি করা হয়েছিল, সেটাতে দেখা গেছে যে আসলে এরকম উইন্টারের সময় এসে এই থ্যাংকস গিভিং, ক্রিসমাস, নিউ ইয়ার্স এরকম সময় একটা সেকেন্ড ওয়েভ আসে। এবং আসলে আমি যেটা দেখছি যে নাম্বার হিসাবে অনেক বেশি মানুষ এখন ইনফেক্টেড, সো এবং এই ওয়েভটা হয়তো স্প্রিং এ এসে কমে যাবে। এবং যেটা লাস্ট প্যান্ডেমিকে দেখা গেছে যে 1 বছর পরের যে উইন্টারটা, সেকেন্ড উইন্টারে দে হ্যাড এ স্মলার বাট থার্ড স্পাইক। সো আমার মনে হচ্ছে যে এটা হয়তো সেম প্যাথই ফলো করবে, নেক্সট সামারে এসে এটা হয়তো খুবই খুবই সামান্য দেখা যাবে, তারপর হয়তো ছোটখাটো কিছু স্পাইক হবে। এবং যতটা স্পাইকটা যতটা ছোট হবে অতটা কন্টেইন করাটা সহজ হবে। সো আশা করছি যে যেহেতু আমাদের ইনফরমেশন অ্যাভেলেবল, সবাই সাবধান হবে।
জি, আর এই আশার সঙ্গে আরেকটি আশা তো আছেই যে COVID-19 এর ভ্যাকসিন বেরিয়েছে, টিকা বেরিয়েছে, লোকজন নেওয়া শুরু করেছে। তবে এরই কিছু প্রশ্ন আছে, অনেকেই ভয় পাচ্ছে। খোদ যুক্তরাষ্ট্রেই একটি সমীক্ষায় বলা হয়েছে যে প্রায় 45% লোক এখনো সন্দিহান এই COVID-19 এর টিকা সম্পর্কে। তো আপনার কি মনে হয় যে এই COVID-19 এর টিকা কতখানি সফল হবে?
COVID-19 এর টিকা সফল হওয়াটা নির্ভর করবে যে আমরা সবাই কতটা ইনফর্মড। কিছুটা অহেতুক ভয় আমাদের মধ্যে রয়ে গেছে। আমি গত কয়েক সপ্তাহ ধরেই ভ্যাকসিনটা অবজার্ভ করছি, ভ্যাকসিনের সেফটি নোটিস করছি। প্রায় দুটো ভ্যাকসিন একসাথে করলে প্রায় 70-75 হাজার মানুষের ওপরে ভ্যাকসিনটা ট্রায়াল দেওয়ার পরে এটা রিলিজ করা হয়েছে। যদিও সময়টা খুব শর্ট, 9 মাসে ভ্যাকসিনটা বেরিয়েছে, কিন্তু টেস্ট ক্যান্ডিডেটের কিন্তু অভাব ছিল না। এক আর দুটো সিমিলার মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, নিউ টেকনোলজি, কিন্তু টেকনোলজিটা অনেক দিন ধরেই অ্যাভেলেবল ছিল, ইমপ্লিমেন্টেশন ছিল না, এবং এবারে এটার ইমপ্লিমেন্ট করা হয়েছে। ভ্যাকসিনটা আমি যে যতজন সাবজেক্টের পর ইউজ করা হয়েছে সেই হিসাবে তাদের টেস্ট রেজাল্টটা খুবই ভালো ছিল। এবং আপনি যদি গত 1 সপ্তাহ ধরে খেয়াল করেন যে গত 2 সপ্তাহ ধরে প্রথম সপ্তাহে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইংল্যান্ডে ভ্যাকসিনটা দেয়া হয়েছে, আমরা ওখান থেকে কিন্তু দুটো অ্যালার্জিক রিয়াকশন ছাড়া কোনো অ্যানাফাইলেকটিক শক বা সিভিয়ার কোনো রিয়াকশন আমরা জানতে পারিনি। এবং আমেরিকায়ও শুধু দুটো কেস বলা হয়েছে যারা হসপিটালাইজ হয়েছে। একজন মোটামুটি অ্যাংজাইটির বা মিনিমাল সিমটম, আর একজনকে ওরা অ্যানাফাইলেকটিক, না এটা একটা সিভিয়ার রিয়াকশন হয়েছে। এবং এটা হতেই পারে 10 লাখে একজন, মিলিয়নে একজন অ্যানাফাইলেকটিক রিয়াকশন যে কোনো ভ্যাকসিন থেকে হয়। এবং এটা
জি, আপনি অ্যালার্জির কথা বলছিলেন, সেই প্রসঙ্গে বলি যে অ্যালার্জি যাদের আছে তারা কি এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন।
অ্যালার্জি যাদের আছে তাদের ভ্যাকসিনটা তারা গ্রহণ করতে পারবে, তবে যাদের সিভিয়ার অ্যালার্জি আছে বা যাদের এপিপেন নেয়ার হিস্ট্রি আছে, তাদের এপিপেন নিয়ে ভ্যাকসিনটা নেওয়া উচিত এবং সাথে কাছে রেখেই ভ্যাকসিনটা নেওয়া উচিত যদি তাদের কোনো সিভিয়ার রিয়াকশন হয়। এবং আমি তাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা CVS বা ওয়ালমার্ট টাইপের সেন্টার থেকে না নিয়ে আপনাদের ডাক্তারের অফিসে বা হসপিটাল সেটিং এ ভ্যাকসিনটা নেবেন। যদি কোনো কারণে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয় সেক্ষেত্রে আপনাদের হেল্প ইজ অ্যাভেলেবল, কিন্তু এটাতে মারা যাওয়ার কোনো হিস্ট্রি জানা যায়নি এবং ইটস কোয়াইট সেফ।
পরিশেষে জানতে চাই যে আপনি কতখানি আশাবাদী এই এই ভ্যাকসিন সম্পর্কে?
আমি ভ্যাকসিন সম্বন্ধে আসলে যথেষ্ট আশাবাদী, এবং এই ভ্যাকসিনটা আমি আশা করছি যে আমাদের আমাদের এই প্যান্ডেমিকে ইট উইল ব্রিং ইট টু অ্যান এন্ড। একটা হচ্ছে যে সবাইকে প্রায় 360 মিলিয়ন মানুষের দেশে 15 মিলিয়ন মানুষের ভ্যাকসিন হয়েছে, তো কেউ যদি আশা করে যে আমাদের হার্ড ইমিউনিটি হবে, উই আর ফার ফ্রম ইট। দ্য স্মার্টেস্ট ওয়ে টু কন্ট্রোল ইট ইজ টু কন্টেইন ইট, এই মুহূর্তে কন্টেইন করা এবং ভ্যাকসিনটা নেওয়া, অহেতুক ভয় না পাওয়া। এবং ভ্যাকসিনের মেইন বাধা যেটা দেখা যাচ্ছে যে মাইনরিটি কমিউনিটিতে, ইভেন আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকে আছেন যারা যারা ভয় পাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনাদের কারেন্ট গাইডলাইন যেটা, কারেন্ট রেকমেন্ডেশন, যে আপনার যদি ইনফেকশন হয়েও থাকে তারপর আপনাকে ভ্যাকসিনটা নিতে হবে। যাদের 3 মাসের মধ্যে, 90 ডেজ এর মধ্যে ইনফেকশন হয়েছে, দে ক্যান ওয়েট।
ডক্টর ফেদ্রাসি শিল্পী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
1971 সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবেও অংশ নিয়েছিলেন। 21শে পদক প্রাপ্ত বাংলাদেশের সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া গত 5 দশক ধরে বাংলাদেশের শ্রোতাদের কাছে, বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে যিনি অত্যন্ত সুপরিচিত। কাদেরী কিবরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসান, তুমি কেমন আছো?
ভালো আছি, খুব ভালো লাগছে।
নিশ্চয়ই
আমরা 1971-এর কথা একটু আপনার কাছে শুনতে চাই। নিশ্চয়ই আপনি সরাসরি যুদ্ধেও যেমন অংশ নিয়েছেন, আবার পরবর্তীতে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও যোগ দিয়েছিলেন শব্দ সৈনিক হিসেবে। তো আমরা কি প্রথমেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার গাওয়া একটি গানের অংশ বিশেষ দিয়ে শুরু করতে পারি আজকের এই অনুষ্ঠান?
হ্যাঁ, আমি সেটাই শুনাই যেটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি এককভাবে 2টো গান গিয়েছিলাম, তার মধ্যে একটি গান হচ্ছে ও আমার দেশের মাটি, দ্বিতীয়টা হচ্ছে নাই নাই ভয়। তো আমি নাই নাই ভয় দিয়ে গানটা শুরু করি, দেই শোনো। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে ভুলে যাবে দার, নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন দূর, ছিড়ে যাবে বারে বার, ছিড়ে যাবে বারে বার, নাই নাই ভয়।
চমৎকার
সলো গিয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
একটা জিনিস এখানে মনে আসছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 71-এর যুদ্ধ দেখেননি, তার অনেক বছর আগেই তিনি প্রয়াত হয়েছেন, পরলোকগমন করেছিলেন, সেই 1941 সালে। কিন্তু তার গান 1971-এর অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, বাংলাদেশের জন্মের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতটিও তার লেখা এবং তার সুর করা। সেই রবীন্দ্রনাথের গান আপনি গত 5 দশক ধরে গাইছেন, 50 বছরের বেশি সময় ধরে আপনি আমাদেরকে গান শোনাচ্ছেন, এবং এখনো যে গানটা আপনি করেন, ইংরেজিতে যেটা বলা হয় যে ওনিং দ্য সং, আপনি সেই গানটা আপনার নিজের করে ফেলেন এবং সেই গানের ভেতর আপনি প্রবেশ করেন।
আমাকে ফিল করান, যিনি আমাকে ফিল করান, আমি ফিল করি তখন গাই, উনি গাওয়ান আমাকে দিয়ে, আমি গাই না।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.